জন্নতের পেলে সুখ বরহলব তাও শুনো জোর পাপি রূপ রহলব।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত। প্রতিদিনের ন্যায় আজকে আমরা হাজির হয়েছি অনুষ্ঠান নিয়ে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রতিদিন আমরা একটি বিষয়ের উপর আলোচনা করি এবং আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্নও করে থাকি, আর একটি প্যাকেজও আমরা অনুষ্ঠানে সামিল করি। ইনশাআল্লাহ আজকেও সবগুলোই হবে। আসুন এর পূর্বে দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন যে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে সৈয়দ ইকরাম বাপু আমাদের সাথে উপস্থিত আছেন। মাশাআল্লাহ আপনাকে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের সাথে নাতখা হিসেবে আমাদের আসাদ ভাই আছেন। মাশাআল্লাহ আসাদ ভাইকেও মাশাআল্লাহ স্বাগতম জানাচ্ছি। তো ইনশাআল্লাহ আলোচনা হবে, কালাম হবে। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ইসলামের চতুর্থ খলিফা। আমরা তো পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খলিফার ব্যাপারে আলোচনা শুনেছি, ওনাদের বিভিন্ন দিক সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান প্রজ্ঞা, এটা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বীরত্ব, জ্ঞান, প্রজ্ঞা ছিল এবং ওনার যে শানদার বক্তৃতা ছিল ইনশাআল্লাহুল করিম, সেটাও আমরা জানবো। এবং ওনার খিলাফতের সময়কালের কিছু ঘটনা আমরা শুনবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যে খুতবা দিয়েছিলেন এবং বিশেষ করে আরাফার খুতবা, এছাড়া আরও অনেক কিছু ইনশাআল্লাহ আজকের বিষয়ের অন্তর্ভুক্ত হবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন আপনারা হাসিল করতে পারবেন। গতকাল আমি প্রশ্ন করেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী কখন হয়েছিল, উনি কখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো তারিখ ছিল 18ই জিলহজ। তো অনেকেই উত্তর দিয়েছেন, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম আমি ঘোষণা করছি। পঞ্চগড় থেকে আমাদের মাশাআল্লাহ মেহেদী হাসান ভাই সঠিক উত্তর দিয়েছিলেন। কুমিল্লা থেকে আমাদের সায়েম ভাই, উনিও সঠিক উত্তর দিয়েছিলেন। এবং পঞ্চগড় থেকে আরেকজন বিনতে সাইফুল্লাহ, উনিও সঠিক উত্তর দিয়েছেন। আসুন দেরি না করে একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। Na ba بنا لیا، یہ بڑے کرم کی ہے فیصلے، بڑے کرم کی ہے فیصلے، یہ بڑے نصیب کی بات ہے، بلغ العلا بکمالہ کشف دجا بجمالہ، حسنت جمع صالح صلو علیہ وآلہ، صلو علیہ وآلہ. شونر مدینہ امر پران مدینہ، 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 شونر مدینہ شونر مدینہ امر پران مدینہ، 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 مدینہ روئی شیتل ہوا پیتے مو امر چھائی ایک بار چھوا، یا رسول اللہ یا حبیب اللہ، یا رسول اللہ یا حبیب اللہ، یا رسول اللہ یا حبیب اللہ، مدینہ روئی شیتل ہوا پیتے مو امر چھائی ایک بار چھوا، او مدینہ امر ڈکونا، او مدینہ امر ڈکونا، امر جیبانر کچھوئی چھائینا، شونر مدینہ امر پران مدینہ، 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 کوت آشے جائے مدینہ، آمی گونگر روئے گیلم شیتھا، یا رسول اللہ یا حبیب اللہ، یا رسول اللہ یا حبیب اللہ، یا رسول اللہ یا حبیب اللہ، کو تو آشے جائے مدینہ، آمی گونگر روئے گیلم شیتھا، شاہ مدینہ امر ڈکونا، شاہ مدینہ امر ڈکونا، تومر دیدار آشے مومنینہ، شونر مدینہ امر پران مدینہ، شونر مدینہ امر پران مدینہ، شونر مدینہ امر پران مدینہ، সোনার মদিনায় হ পীরে পীরা পীরে পীরা পীরে পীরা পীরে পীরা পীরে পীরা সুলবরা আজমের সঞ্জেরি খাজা পিয়া আহমদ রেজা মেরে নিশা আহমদ রেজা তাদে দোহাই দিল দেখে নাও না বলো সোনা মদিনায় প্রাণের মদিনা 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 সোনা মদিনা প্রাণের মদিনা ও মদিনা আমায় ডাকো না সোনার মদিনায় মনে বসোনা হ্যাঁ সোনার মদিনায় প্রাণের মদিনা সোনার মদিনায় প্রাণের মদিনা সোনার মদিনায় প্রাণের মদিনা সোনার মদিনায় প্রাণের মদিনা
হুজুরের কাছ থেকে শুরুতেই ওনাদের ব্যাপারে কিছু শুনে আসি। জি হুজুর।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলা শের হুদা আলী মাতাল ওয়াজাহুল করিম, যিনি ইসলামের ইসলামের চতুর্থ খলিফা, তো যার সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াতে করিমা নাজিল করেছেন, অর্থাৎ তিনি যে আহলে বাইতের অন্তর্ভুক্ত, এটা আয়াত মোবারকা দ্বারা এটা প্রমাণিত।
জি,
আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিম ফোরকানুল হামিদের সুরা সুরার 23 নং আয়াত আল্লাহ ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। যে হাবিব, আপনি বলে দিন যে আমি এই পথ প্রদর্শন এবং ধর্মের প্রচারের বিনিময়ে তোমাদের কাছ থেকে কিছুই চাই না, ইল্লা একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইতের মহাব্বত।
সুবহানাল্লাহ।
এই আয়াত যখন নাজিল হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন যে এই আয়াতখানে অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কিরাম আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মান আরাবাতুকা হাউলাই আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়ালাদাহুমা। যে ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নিকটবর্তী এরা কারা? তখন তিনি বিশ্বাস করলেন যে তারা হচ্ছেন যে আলী এবং ফাতেমা এবং তাদের দুই সন্তান হাসান করিমা রাদিয়াল্লাহু
তাআলা আনহুমা,
এরাই হচ্ছে আমার আহলে বাইত।
আহলে বাইত,
এটা এক রওয়ায়েত।
আহলে বাইত মানে হুজুর ঘরের সদস্য।
সদস্য,
জি।
এক অপরাবাদের মধ্যে এটাও রয়েছে, প্রিয় নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর ওয়ালক নিলেন তার মাথার উপর রাখলেন, তখন ডাকলেন যে ফাতেমা আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন এই চাদরের মধ্যে ভিতরে এবং বললেন যে আলী তুমি আসো। মোল্লা শেরুদ আলীকে ডাকলেন, তিনি আসলেন এবং হাসান করিমেন এদেরকে ডাকলেন, এরাও আসলেন। তখন এদেরকে একসাথে নিয়ে তখন যে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত।
সুবহানাল্লাহ। সুবহান,
তাহলে এরা হচ্ছে পাক পঞ্জতন।
জি,
পাক হচ্ছে পবিত্র, পঞ্জতন মানে পাঁচ
পাঁচ। জি,
তো মৌলা শের হুদা আলী, ফাতেমাতু জাহরা এবং হাসনাইন করিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরাই হচ্ছে আমার নবী সহ এরা পাঁচজনে হচ্ছে আহলে বাইত, পাক পঞ্জতন।
আবার আমিরুল সুন্নাহ এটাও বলেছেন যে যারা উম্মাহাতুল মুমিনিন আছেন ইনারাও আহলে বাইতের,
এরাও অন্তর্ভুক্ত আছেন। এদের রওয়ায়েতটা ভিন্ন,
জি,
কিন্তু এদের রওয়ায়েতটা আলাদা।
জি জি,
কেননা
স্পেশাল করা হয়েছে, স্পেশাল
করা হয়েছে।
জি,
এমনি তো মনে করেন শুধুমাত্র উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এরা নয়, আমার নবী সমস্ত সাহাবি যারা রয়েছেন এদের শান্ত আলাদা
বেশ
নিঃসন্দেহে, আর উম্মাহাতুল মুমিনীন যারা রয়েছেন এদের তো সম্মানটা এমন আলাদা। স্যার লেখক বলতে গেলে তো টপিক অন্যদিকে চলে যাবে,
আহলে বাইতের দিকে যাওয়ার আমি এটা বলেছি,
কারণ এদের সম্মান সম্পর্কে বলে শেষ করা যাবে না।
অবশ্যই,
আর এদের সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের সিরাতে মুস্তাফা যে কিতাব রয়েছেন এটা যদি অধ্যয়ন করেন তাহলে আমার নবীর কয়জন বিবি রয়েছেন, এদের সম্মান কেমন ডিটেল সেখানে বর্ণনা করা হয়েছে সিরাতে মুস্তাফার মধ্যে, এটা অধ্যয়ন করতে পারবেন। তো আহলে বাইত সম্পর্কে তাহলে এ থেকে বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা শেরহুদা আলীর শান সম্পর্কেও বর্ণনা করেছেন। আবার যারা সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তাদের সম্পর্কে কিন্তু এটাও বর্ণিত রয়েছে যে আসহাবিকাল নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম,
জি,
যে আমার সাহাবিগণ হচ্ছে নক্ষত্র রাজির নেই, তোমরা তাদের মধ্যে যার অনুকরণ করবে হেদায়েতের পথ পাবে।
সুবহানাল্লাহ।
তাহলে এখানে সাহাবে কেরামদের শান মানও তুলে ধরেছেন, আবার আহলে বাইতের শানও তুলে ধরেছেন,
জি,
আবার মাওলা শেরহুদা আলী তিনি আহলে বাইতও আবার সাহাবিও, তিনি সাহাবিতার মর্যাদা লাভ করেছেন আহলে বাইতের মর্যাদা লাভ করেছেন,
জি অবশ্যই।
সেদিক দিয়ে মাওলা শেরহুদা আলীর শান অনন্য, কেননা নবী করিম রৌফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রওয়ায়েতের মধ্যে তিনি ইরশাদ করেছেন যে আনা মদিনাতুন ইলম ওয়া আলিয়ুন বাবুহা,
সুবহানাল্লাহ,
যে আমি হচ্ছে এলমের শহর, আলী হচ্ছে ওই শহরের দরজা। তাহলে মাওলা শেরহুদা আলীর শান কিন্তু
কম নয়।
তো আহলে বাইত সম্পর্কে
আবার এখানে একটা পয়েন্ট এটাও বলে দেই, অনেকে আবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান বেশি বুঝতে গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শানের ঘাটতি নিয়ে আসে,
না এটা কখনো বলাও যাবে না করাও যাবে না
অবশ্যই,
কারণ প্রত্যেক কিছুর একটা মাপকাঠি তো অবশ্যই
অবশ্যই,
কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করি, তার মানে এই নয় যে আমি আল্লাহকে বাদ দিয়ে শুধুমাত্র
জি
রসুলকে আল্লাহ পাকের উপরে মাজ আল্লাহ আল্লাহর পানা এমন নয়, কারণ আল্লাহ হচ্ছেন খালেক রসুল হচ্ছেন মখলুক,
জি
এটা মানতে হবে
অবশ্যই অবশ্যই,
কারণ এটার তফসিল অনেক আছে সূরা কারিয়াত তফসিলের মধ্যেও যে দুনিয়া যে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র এক আল্লাহ পাকে অবশিষ্ট থাকবেন, এমনকি মালাকুল মত যদি মৃত্যুবরণ করবে,
জি অবশ্যই,
তো যেখানে কেউ নেই শুধুমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি ওই দিন বলবেন যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আমি একমাত্র সর্বশক্তিমান, আজকে কে আজ আমার সামনে আসো, আল্লাহ পাক এটা হারে ওটার
প্রত্যেকের আপন আপন মর্যাদা এটা আছে
এটা আছে। আর আমার নবীর শান কেমন এই জন্যতে বলা হয়েছেন যে খোদা কি আজমতে কে আহে মোহাম্মদ মুস্তাফা জান মোহাম্মদ কা আল্লাহর আজমত কেমন এটা আমার নবী জানেন, আর আমার নবীর শান মান কেটে আমার আল্লাহ জানেন,
বেশক অবশ্যই
এখানে। আর আমার আল্লাহ পাক যেখানে যে নবীর শানকে বুলন্দ করেছেন সুউচ্চ করেছেন এটা কেউ নামাতেও পারবে না, আর অতটুকু উঁচু থেকেও তুলতেও পারবে না,
বেশক বেশক।
সেজন্য মাওলা আলী শেরহুদা কমতাল ওয়াজাল করিমের শান মান সম্পর্কে যেমন বলেছেন তেমনি আবার সিদ্দিক আকবরের শানও বলেছেন,
অবশ্যই
আমার নবী দুইটা সেটাও ইশাদ করেছেন। সুতরাং আমরা কম্পেয়ার না করে বরং আমাদের উচিত আপন আপন স্থানে থেকে তাদেরকে মহব্বত করা, ভালোবাসা,
অবশ্যই
কাউকে ছোট করা, কাউকে কাটো করে, কাউকে উপরে তোলা এটা আমাদের বিষয় নেই,
জি জি।
তো আমার নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানি করিমকে মহব্বত করতে গিয়ে এটাও বলেছেন যে মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো
অবশ্যই,
আর যে এই দুজনের প্রতি বিদ্বেষ পোষণ করলো সে আমি নবীর প্রতি বিদ্বেষ পোষণ করলো,
জি।
তাহলে এ থেকে বোঝা যায় যে আহলে বাইত হযরতে মাওলা শেরহুদা আলী কমতাল করিম তাঁর শানও বর্ণনা করেছেন এবং হাসানি করিমের শানও
বর্ণনা করেছেন,
এই জন্য হুসাইন এমন হুসাইন যার মিসাল না দুনিয়ার মধ্যে আছে না অন্য কোনো জগতে আছে,
জি।
আবার এই দুইজনের নাম হাসান এবং হুসাইন, এই দুইজনের নাম দুনিয়ার কোনো ব্যক্তির নাম এটা জান্নাতের,
জি,
এই নাম দুটাকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এটা জাহেলি যুগে কোনো ব্যক্তির নাম ছিল না। সুতরাং ওনারা নামের দিক দিয়ে অনন্য, কাজের দিক দিয়ে অনন্য, পরিবারের দিক দিয়ে অনন্য, এদের সাথে কোনো মিশাল কোনো তুলনা কারোর সাথে করা যাবে
হবে না।
মাওলানা শায়খুল আলী সম্পর্কে যদি বলতে যাই, তার জ্ঞান প্রজ্ঞা এমন ছিল, মাইশা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন যে আলীর আলোচনা করা ও ইবাদত। মাওলানা শায়খুল আর আলীর আলোচনা এটা যদি ইবাদত হয় তাহলে লেখকদের চিন্তা করুন যে মাওলানা শায়খুল আলীর শান কেমন।
জি জি,
কারণ আমরা হাদিস মুবারকের মধ্যে শুনেছি যে খানে খাবা দেখে ইবাদত, কোরআনে পাক দেখা ইবাদত,
জি,
এবং আলেমে দিনের চেহারা দেখা ইবাদত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এখন রেওয়ায়াত যখন আপনি সবগুলো একসাথে আনেন, তখন আপনি কোনটাকে বাদ দিয়ে কোনটাকে নিবেন, যেন আমাদের সবগুলো মানতে হবে।
জি,
আমার নবী যেটা বলেছেন সেটা হক নিঃসন্দেহে, উইথাউট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, উইথাউট এনি কনফিউশন, উইথাউট এনি রিজন, কোনো প্রশ্ন ছাড়া, সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া এটাকে মানতে হবে। আর এটাই তো ইমান, কারণ রালিকাল কিতাবুল্লাহ রাইবাফি, এটা আমার কিন্তু কোনো সন্দেহ নেই। তো সন্দেহ ছাড়া আমরা বিশ্বাস করবো। আর সাহাবিরা মালাই মিদিন আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, বুহার শরীফের মধ্যে এটাও রয়েছে রওয়ায়েত, আমার নবী যখন মদিনায় তৈবার যখন সফর থেকে আসতেন, তখন সাহাবিরা জিজ্ঞেস করতেন যে সেই আমার সাহাবেরা এটা মদিনা শরীফ না, এটা মক্কা না? তখন সাহাবিরা দেখতে পারছে যে এটা মক্কা শরীফ বা মদিনা শরীফ, তারা এটা ভয়ে বলতেন না। তখন তারা বলতেন কি যে আল্লাহ ও রসুল আলম সাহাজান, আল্লাহ এবং রসুল এবার জানেন।
জি,
তো এটার রওয়ায়েত এটা বর্ণনা করতে এটা বলছেন যে সাহাবিরা ভয়ের মধ্যে থাকতো, যদি তারা বলতো যে না হ্যাঁ রসুল্লাহ এটা তো মক্কা শরীফ না, এটা তো মদিনা শরীফ, তো আমার নবীর জবান থেকে যেটা বের হয়েছে আল্লাহ সেটা পরিবর্তন করে দিতেন, মক্কাকে মদিনা বানিয়ে দিতেন, মদিনাকে মক্কা বানিয়ে দিতেন। এটা বুহারী শরীফের মধ্যে রয়েছে। তো সাহাবিরা যেখানে ভয় করতেন সেখানে মাওলা আলীর শানকে কমানো, ছেটে ফেলা, বাড়ানো এটা আমাদের পক্ষে সম্ভব নয়। যেটা আমার নবী বলেছেন সেটা মেনে নেয় আমাদের উচিত।
মাওলা আলীর প্রজ্ঞা জ্ঞানের কথা বলছি আমরা, যেখানে নবী পাক খুদি ইরশাদ করে দিয়েছেন যে আমি হচ্ছি ইলমের শহর এবং আলী হচ্ছে তার দরজা। এখান থেকেও তো ওনার প্রজ্ঞা এবং জ্ঞানের অনেক মানে আন্দাজ করা যায় যে কেমন জ্ঞানের অধিকারী ছিলেন তিনি।
কারণ তার জ্ঞান তো এমন জ্ঞান ছিল না, তিনি যদি কোনো বিচার কার্য বলেন,
জি,
শাসন, তার শাসন আমলে একজন ব্যক্তি একজন মহিলার কাছে দুইজন ব্যক্তি সে কিছু জমা রাখলো, টাকা পয়সা জমা রাখলো, তারা বলল যে আমরা দুইজন যেদিন আসবো আপনার কাছে আমাদেরকে ওই দিন কী দেবেন, এগুলো রিটার্ন দেবেন, একজনকে দিবেন না, এটা আপনার কাছে আমানত, রেখে চলে গেল। এক বছর অতিবাহিত হয়ে গেল, এক বছর পর একজন আসলো, একজন সে বদল রাখলো যে আমার ওই বন্ধু উনি এন্তেকাল করেছেন, এখন আমাকে টাকা সবগুলো দিয়ে দিন। এখন ওই মহিলা বিশ্বাস করে টাকা দিয়ে দিন। আবার এক বছর অতিবাহিত হয়ে গেল, এক বছর পর এখন আরেক ব্যক্তি আসলো, এসে বলতে লাগলো যে আমার টাকা দাও। তখনই বলতে লাগলো যে আপনারা করতে গিয়ে আপনার টাকা আপনার বন্ধু নিয়ে গিয়েছে। যে কেন দিলেন? যে সে বলো আপনি ইন্তেকাল করেছেন, আমি সেটা বিশ্বাস করলাম, বলছে না আমার টাকা দিতেই হবে। তখন বিচার আসলো মাওলানা শায়খুল আলীর কাছে। মাওলানা শায়খুল আলী তাদের চেহারা দেখেই বুঝতে পারলেন যে এই লোকগুলা ওই মহিলাকে ধোকা দিচ্ছে। তখন তিনি বলতে লাগলেন যে ঠিক আছে, তোমরাই বলেছিলে দুইজন আসলে দেওয়ার জন্য, একজন আসলে দেওয়ার কথা তোমরা বলনি। বলে যে জি, কাজ করো, তোমার বন্ধু এটাকে নিয়ে আসো, টাকা আমার কাছে জমা আছে, আমি দিব, ওকে সহ নিয়ে আসো। তারপর এখন এর থেকে কেল্লাফতি বাস চলে গেল, আর ফিরে আসেনি। আর এ থেকে বোঝা যায় প্রজ্ঞা সূক্ষ্ম জ্ঞানটা এমন, এটা সবার দ্বারা সম্ভব নয়। মাওলা শায়খুল আলী কেরামাতুল্লাহ ওয়াজহুল করিম তার প্রজ্ঞা এমন ছিল যে তিনি দেখেই বুঝতে পারতেন যে কোন ব্যক্তি আসলেই দোষী আর কে নির্দোষ,
কে এক নম্বর কে দুই নম্বর।
আসলে লেখক ভাই
এখন তো চেনা মুশকিল, চেনা বড় দায়।
আসলে আল্লাহ পাকে দয়া থাকলে যেই যতই কপটতা করুক, যে একটা প্রবাদ আছে যে হার ভরে কাম কা আঞ্জাম বুড়া হতা, যে প্রত্যেক অসৎ কাজের পরিণাম অসৎ হয়,
জি,
মন্দা কাজের পরিণাম মন্দ হয়, ভালো কিছু হয় না। তো যারা আহলে বাইত
আর অসৎ বা আপনার মন্দ এটা একদিন না একদিন প্রকাশ হয়েই যায়,
অবশ্যই
এটা কখনো লুকাইতে থাকে না।
একটা প্রবাদ আছে না যে শাক দিয়ে মাছ দেখা যায় না,
অবশ্যই
ঠিক তদ্রুপ সূত্রে উদ্ভাসিত হতেই থাকবে। আর এই আমরা শুরু থেকে এই পর্যন্ত আপনি কোনো হাদিস দেখেন কোনো বুজুর্গানে কেরাম রমি রসুল পাক বা আহলে বাইত রসুল এদের কথা নেতা অনেক আহলা বা আলা, যত বুজুর্গানে দিন যারা চিল্লার বলি যারা চিল্লা কখনো না মিথ্যা বলেছেন, না কখনো কাউকে ধোকা দিয়েছে।
জি,
তো এরা সৎপথে সৎপথ অবলম্বন করার কারণ আজকে এরা স্মরণীয় বরণীয়।
জি,
আজকে আমরা যতই বলি না কেন, যত আমরা উপরের দিকে লেভেল ঠিক রাখলেও ভিতরে যদি পরিবর্তন না হয় তো এগুলো দিয়ে কপটতা।
জি,
দুকা।
এছাড়া এখান থেকে আরেকটা বিষয়ে প্রতীয়মান হয় যে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা আল্লাহওয়ালা, যারা নেককার, যারা পরহেজগার, এদের সামনে গিয়ে মানে এই যে মানে আপনার দুই নাম্বারই কাজ করা বা আরও উল্টো দেখেন, একে তো বলে যে চুরি, মানে একটা চুরির উপর বাটপারি যেটাকে বলে আর কি, তারা নিজেরাই ওই ব্যক্তিকে ধোকা দিচ্ছিল, আরও কি বিচারও নিয়ে গেছে কার কাছে, যিনি ইসলামের চতুর্থ খলিফা, যিনি প্রজ্ঞার অধিকারী, হ্যাঁ জ্ঞানের অধিকারী। তো বলা হচ্ছে যে আল্লাহওয়ালাদের সামনে গিয়ে কিন্তু মানে দুই নম্বরে গিরি করে কেউ টিকতে পারে না,
পারব না কখন।
জি,
কারণ যাদের রুহানি শক্তি মজবুত না, যে তারা দেখলেই বুঝতে পারেন কে আসল আর কে নকল।
জি,
আর যে যে চুর, সে পুলিশ দেখলে তো এমনি ভয় করবে, তার একটা ভয় কাজ করবে
অবশ্যই,
কারণ সে অপরাধী।
জি,
যেটা তো বলা হচ্ছে এফডি ক্রিমিনাল গ্যাদ দিয়ে পানিশমেন্ট।
জি,
সে পানিশমেন্ট হওয়ার জন্য সে বই এমনি কাঁপতে থাকবে, স্বাভাবিক। আমাদের কথা ছিল যে মৌলা শের হুদা আলী কমতাল ওয়াজ করিম, তার জ্ঞান এটা এমন হওয়ার কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যখন নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে অল্প বয়সে খুব কম বয়সে যখন তাকে যখন কাজীর দায়িত্ব বিচারক হিসাবে যখন তাকে ইয়ামানে পাঠানো হচ্ছে, তখন মৌলা শের হুদা আলী তখন একটু ভয় তার ভিতরে কাজ করতে লাগলো। তখন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অল্প বয়স্ক, অনভিজ্ঞ, আমি বিচারও তেমন জানি না, ফয়সালা কীভাবে করবো? তখন ফাদর বা সদেরি বিয়াদিহি, তখন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালকা তার বক্ষের মধ্যে আঘাত করলেন, হালকা আলতোভাবে। তোমা তারপর কল আল্লাহুম্মা হদি কলবাহু ওয়া সাব্বিত লিসানাহু, আল্লাহ তাকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করো এবং তার জবানের মধ্যে অটলতা দান করো।
সুবহানাল্লাহ,
এমন নবী দোয়া করতে লাগলেন। তখন মোলা শের হুদা আলী বলতে লাগলেন, হাওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা মা শাকাক্তা ফি কাদাইন বাইনা ইথনাইন, আমি আল্লাহ পাকের শপথ করে বলছি সেদিন থেকে কোনো বিষয়ে ফয়সালা করতে আমার সামান্যতম সন্দেহ হয়নি।
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার। এটা মুস্তাদরাক হাকিমের মধ্যে এটা নোট করেছেন যে আমার নবীর স্পর্শ, হাত মুবারকের স্পর্শ তার বক্ষের মধ্যে আলতোভাবে লাগলে আমি আমার নবী দোয়া করেছেন, আর ওই অনভিজ্ঞ বিজ্ঞ হয়ে গিয়েছে। কারণ কেনই বা হবে না, আমার নবী সাত করেছেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে হিকমতের ঘর, প্রজ্ঞার ঘর, আর আলী হচ্ছেন সেটার দরজা।
জি,
এটা তিরমিজি শরীফের হাদিস। তাহলে তো হিকমত যার মধ্যে রয়েছে, যে হিকমতের দরজা মৌলা শের হুদা আলী, তো তার তো ভুল এবং ভ্রান্তি, তারপর তার বিচার নীতির মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকবে এমন তো হতে পারে না। কারণ হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের যুগে, ওই যুগের মধ্যে, লাম ইয়াকুন আহাদুন মিনাস সাহাবাতে ফা ইয়াকুলু সালুনি ইল্লা আলিয়ান, তা আমাদের ওই সাহাবিদের যুগের মধ্যে মৌলা শের হুদা আলী ব্যতীত এমন কাউকে দেখিনি, এমন কাউ পাইনি যিনি বলেছেন আমাকে জিজ্ঞেস করো। এখন জিজ্ঞেস যে কোনো জিজ্ঞেস করতে পারে। অন্য রাওয়ায়াতের মধ্যে এটাও রয়েছে, মৌলা শের হুদা আলীকে এমন আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন, তিনি বলতে লাগলেন এখন থেকে কিয়ামত অবধি,
জি
যাও সেটা আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে বলো।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন প্রজ্ঞার অধিকারী,
কেমন জ্ঞান অধিকারী ছিলেন। এই জন্য তো মৌলা শের হুদা আলী বলছেন যে আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফা বাবিন ইয়াফতাহু কুল্লু বাবিন ইলা আলফি বাবিন, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের হাজার অধ্যায় শিক্ষা দিয়েছেন আমাকে, প্রত্যেক অধ্যায় থেকে ইলমের আরও হাজার হাজার অধ্যায় উন্মুক্ত হয়।
আল্লাহ,
তাহলে দেখুন কত জ্ঞানের অধিকারী মৌলা শের হুদা আলী।
কেন হবে না, যার টিচার হচ্ছে খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো মৌলা শের হুদা আলীর জ্ঞান যদি পরিমাপ করতে না পারি, তো রসুলের জ্ঞান করতে পরিমাপ করবো, কারণ যাকে শিক্ষা দিয়েছেন যে আর রহমান আল্লামাল কোরআন, যে রহমান যিনি তিনি শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এটার তফসিরের মধ্যে রয়েছে মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু হয়েছে যা কিছু হবে সব কিছুর জ্ঞান আমার আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। জান্নাতে ইন্না আতাইনাকাল কাউসার, যে হাবিবকে কাউসার দান করেছেন, তো কাউসার যত ধরনের কল্যাণ রয়েছে সব কল্যাণ সব জ্ঞান আমার নবীকে দান করেছেন।
সুবহানাল্লাহ।
এখান থেকে আমার মাওলা শেরখুদ আলী একটু পেয়েছেন, আর ওইটাতেই তিনি কিয়ামত অবধি কি হবে এটা বলে দিচ্ছেন। তো যেখানে মাওলা শেরখুদ আলীর জ্ঞান পরিমাপ করা সম্ভব নয়, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান পরিমাপ করা কিভাবে সম্ভব হবে?
বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শান মান বুঝার তৌফিক দান করুক। আর যারা আল্লাহওয়ালা হয় না, তাদের উপর আল্লাহ তাআলার স্পেশাল দয়া থাকে, স্পেশাল রহমত থাকে। তো এই প্রজ্ঞার অধিকারী হওয়া, জ্ঞানের অধিকারী হওয়া, তো এটা কিন্তু আল্লাহ তাআলার দয়া না করলে কেউ হতে পারে না। তো আল্লাহ পাক যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে, যারা আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল করে, তাদেরকে আল্লাহ পাক এই নিয়ামত দ্বারা ধন্য করে। আবার অনেক আল্লাহর নেক বান্দাদের ঘটনা আপনারা শুনতে পারবেন, যাদেরকে আল্লাহ পাক ইলমে লাদুনি দান করে। হ্যাঁ, যারা খুদ আল্লাহ পাকের পক্ষ থেকে এমন অনেক কিছুর জ্ঞানের অধিকারী হয়ে যায় যেটা সহজে মানে কোথাও থেকে আপনার এটা পাওয়া যায় না। তো
এটা আল্লাহ প্রদত্ত লেখা, সবার পক্ষে জুড়ে না। হজ আব্দুর রহমান চলবি রহমতুল্লাহ তিনি পেয়েছেন, যিনি মজমা ইসারাত লিখেছেন, এরকম আল্লাহর বলি অনেক রয়েছেন যারা আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ পাকে রাজি করেছেন, যে আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের সন্তুষ্ট, সেজন্য আল্লাহ পাক তাদেরকে এমন নিয়ামত দ্বারা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এর জন্য দরকার হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা, আল্লাহ পাকের সান্নিধ্য হাসিল করা। আর যারা আল্লাহওয়ালা ছিলেন, বিশেষ করে যারা সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান ছিলেন, যারা আউলিয়া কেরাম ছিলেন, ওনাদের পদাঙ্ক অনুসরণ করা, ইনশাআল্লাহ দেখবেন আমাদের মধ্যেও প্রজ্ঞা আসবে, আমাদের মধ্যেও হিকমত আসবে, আমাদের মধ্যেও জ্ঞান এর ভাণ্ডার নসিব হবে। আল্লাহ করিম আমরা মাওলা আলীর যে শান শুনেছি এ থেকে আমল করার তৌফিক আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ আরও আলোচনা হবে, আলোচনায় আসবো আমরা আবারও ফিরে। তো একটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে সামিল করি, যে প্যাকেজে আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত সম্পর্কে শুনতে পাই, জানতে পাই। আসুন সেই প্যাকেজটি একটু দেখে আসি।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। সেই নরপিশাচরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের সাথে কিরকম বেয়াদবি করেছিল সেই বিষয়ে আজকে আমরা শ্রবণ করব। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার শির মুবারক থেকে অসংখ্য কারামত প্রকাশিত হয়েছিল। আহলে বাইতের কাফিলার অবশিষ্ট সদস্যরা 11ই মুহাররমুল হারম কুফায় পৌঁছেছিলেন। এর আগেই শোহাদায়ে কারবালার মস্তক মুবারকগুলো সেখানে পৌঁছানো হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যুগের কলঙ্ক নর পিশাচ ইয়াজিদি খাউরি বিন ইয়াজিদের কাছে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক নিয়ে সেই হতবাগা রাতের বেলায় কুফায় পৌঁছেছিল, কিন্তু রাজপ্রসাদের দরজা বন্ধ থাকায় সে মস্তক মুবারককে নিয়ে তার বাড়িতে চলে এলো। সেই হতবাগা নুরানি সেই মস্তক মুবারককে বেয়াদবির সাথে মাটিতে রেখে একটি বড় পাত্র দ্বারা ঢেকে রাখল এবং তার স্ত্রী নওয়ারকে গিয়ে বলল, আমি তোমার জন্য আজীবনের ধন দৌলত নিয়ে এসেছি, তুমি গিয়ে দেখো হুসাইন বিন আলীর মস্তক তোমার ঘরে পড়ে আছে। তার স্ত্রী ক্রুদ্ধ হয়ে বলে উঠল, হে পাপিষ্ট, তোর উপর আল্লাহর লানত বর্ষিত হোক, তুই চিরতরে ধ্বংস হয়ে যা, মানুষেরা তো স্বর্ণরূপ্য মণিমাণিক্য নিয়ে আসে, আর তুই আমার জন্য নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হিজরর পবিত্র মস্তক নিয়ে আসলি, দূর হো আমার কাছ থেকে, তুই দূর হো, খুদার কসম আমি আর কখনো তোর সাথে থাকব না। এই বলে নওয়ার তার শয্যা থেকে উঠে দাঁড়ালো, আর যেখানে সেই নুরানি মস্তক মুবারক রাখা হয়েছিল সেখানে গিয়ে বসল। নওয়ারের বর্ণনা, খুদার কসম আমি দেখতে পেলাম আসমান থেকে সেই বর্তন পর্যন্ত, যেই বর্তনে মস্তক মুবারক রাখা হয়েছে আসমান থেকে একটি নূরের স্তম্ভ জলমল করছিল এবং সেই বর্তনের চারদিকে সাদা সাদা পাখি উড়ছিল। যখন সকাল হলো খাউরি বিন ইয়াজিদ সে নুরানি মস্তক ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ঘটনা থেকে শ্রবণ করতে পেরেছি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকের মধ্যে কেমন কারামত ছিল। যখন সেই মস্তক মুবারক বর্তনে রাখা হয়েছে, তখন সেই মস্তক মুবারকের মধ্যে নূর জলমল করছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ঘটনা থেকে শ্রবণ করতে পেরেছি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে সেই নর পিশাচ তার ঘরের মধ্যে নিয়ে এসেছিল এবং সেই মস্তক মুবারক থেকে কেমন কারামত প্রকাশিত হয়েছিল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সুবহানাল্লাহ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারকের কারামত আমরা শুনলাম, সুবহানাল্লাহ। আসলে কেনই বা এই কারামতগুলো প্রকাশিত হবে না? যে মস্তক মুবারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের ছাপ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে এত বেশি মহব্বত করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া স্পর্শ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ছিল। তো এজন্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মস্তক মুবারক থেকেও কারামত প্রকাশিত হয়েছে। আল্লাহ করিম বাস আমাদের সবাইকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত অন্তরে ধারণ করার তৌফিকে দান করুক। ইনশাআল্লাহুল করিম আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও আজকে কিছু জানার চেষ্টা করব। তো অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন সেই কলগুলো আমরা একটু শুনে আসি।
আমি আপনাদের কথা নিতে একজন দর্শক, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে যে দাওয়াত দিচ্ছেন যে সামাজিক অঞ্চলে থাকতে পারি।
মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াগুলোকে কবুল করুক, আল্লাহ পাক আপনার যত পেরেশানি আছে সেগুলোকে দূর করুক। জি, পরবর্তী কল।
মোহাম্মদ ইউনুস আলী, হিন্দিতে আপনার মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে আমার, যে আমার একটা গজল শুনতে চাই।
আচ্ছা, একটি কালাম শুনতে চেয়েছেন, নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা আমাদের অনুষ্ঠানে আবারও আমরা কালাম শোনার চেষ্টা করব। জি,
আমি জামালপুর থেকে বলছি, আমি মোহাম্মদ আলী। মাদানী চ্যানেলের অনুষ্ঠান কয়জনে সাহাবা ও আহলে বাইত, যে অনুষ্ঠানটি দেখছি আমার খুবই ভালো লাগছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি,
আমি নীলফামারী জেলা থেকে মোহাম্মদ আরামগীর আত্তারি বলছি, আমি একটি কালাম শুনতে চাই।
আচ্ছা, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। জি, পরবর্তী কল।
আমার নাম তাহসিমা পাস্তুন পাইজান, জেলা চকরিয়া। আমি একটি নাচ শুনতে চাই, নাচের নাম সোনার মদিনা পানি মদিনা।
ইনশাআল্লাহ আমরা কালাম শুনবো, মানকাবাদও শুনবো কারবালার। তো আমাদের সাথেই থাকবেন। কয়েকজন দর্শক ফেসবুকে যুক্ত হয়েছিলেন, আকবর আলী ভাই, মেহেদি হাসান ভাই পঞ্চগড় থেকেও একজন যুক্ত হয়েছেন, এরপর গোলাম আকরাম ভাই, উনি ঢাকা থেকে, আদমজি থেকে যুক্ত হয়েছেন, অনেকেই আছেন। তো আল্লাহ পাক সবাইকে বরকত দান করুক। আসুন কয়েকটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনার দিকে ফিরে আসবো। জিজুর
মেরে হুসেন তুমে সালাম, মেরে হুসেন তুমে সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, করলিয়ানোশ জিসনে শাহাদত কা জাম, করলিয়ানোশ জিসনে শাহাদত কা জাম, উস হুসেন বিন হায়দর পে লাখো সালাম, মেরে হুসেন তুমে সালাম, মেরে হুসেন তুমে সালাম, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, জিসকো ধোখে সে কুফে বুলায়া গয়া, জিসকো বৈঠে বিঠায়ে সতায়া গয়া, জিসকো ধোখে সে কুফে বুলায়া গয়া, জিসকো বৈঠে بچھائی ستایا گیا زہر بائی کو جس کے پلایا گیا جس کے بچوں کو پیاسا ستایا گیا اس حسین بن حیدر پہ لاکھوں سلام میرے حسین تمہیں سلام میرے حسین تمہیں سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا جس کو تیروں سے چلنے کرا جس کی گرد پہ خنجر چلایا گیا اس حسین بن حیدر پہ لاکھوں سلام میرے حسین تمہیں سلام میرے حسین تمہیں سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین
جائے جے شتا حضی
বছর মশাই আমার যাই পেতে তোমার কৃপার নজর মশাই আমার যাই পেতে তোমার কৃপার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরাই জানি এ অধমে আশার প্রহর।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা খুব সুন্দর কালাম শুনলাম আমাদের আসাদ ভাইয়ের কাছ থেকে। তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা অনুষ্ঠান দেখছেন ফয়জানের সাহাবা ও আহলে বাইত। তো এই অনুষ্ঠান থেকে আমরা সাহাবিদের আলোচনা শুনি, কারবালা ওয়ালাদেরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ সামনে। তো ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আজকে কিছু ঝলক আমরা শুনবো ইনশাআল্লাহ, বিস্তারিত তো সামনে আরও আলোচনা ওনার সম্পর্কে হবে। তো ইনশাআল্লাহ কিছু আলোচনা ওনার ব্যাপারেও হয়ে যাক।
হযরত ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশাদ করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি জান্নাত, আমার হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার।
জি,
আর এটাও সাথে রয়েছে, মানে এটাও ইশাদ করেছেন, মাওলানা শাহ রহুদা আলিয়ে কিন্তু জান্নাতের সর্দার হবেন। কাদের? যে সমস্ত ব্যক্তি নয় যুবক নয় বৃদ্ধ,
আচ্ছা,
এই অবস্থায় যারা ইন্তেকাল করবে তাদের সর্দার হবেন হযরত সাইয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হবে মাওলানা শেরহুদা আলী রাদিয়াল্লাহু
তাআলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
যারা তাদের সর্দার হবে।
জি,
এটা ফয়জান মদিনার মধ্যে এটা বর্ণিত রয়েছে, গত এক মাস আগে এটা আসছিল, এটা নতুন পেয়েছিলাম আমরা ফয়জান মদিনার মধ্যে। যারা নিয়মিত পাঠক যারা রয়েছেন তারা অবশ্যই অনেক নতুন নতুন মাস্টার এখানে পাচ্ছেন এবং পাবেন। তো আসলে ডিমরি লন যথাযথ শিখবেন। তো মাওলা শেরহুদা আলীর শানও যেমন, আর হাসানে করিমের শান কেমন,
সুবহানাল্লাহ।
যদি বর্ণনা করা হচ্ছেন যে হযরতে ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যার এক অংশ আমার প্রিয় নবীর মতো, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার আরেক অংশ আমার প্রিয় নবীর মতো,
সুবহানাল্লাহ।
দুইজনের মধ্যে আমার প্রিয় নবীর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে যখন উপস্থিত হয়েছেন,
জি,
আসলে আওলাদ রসুল তো যাদেরকে আল্লাহ পাকের দয়া দ্বারা দণ্ড করেছেন, এবং সাথে সাথে তাদেরকে ইলমে গায়েবের খাজানাও দান করেছেন,
জি,
এটা আল্লাহ পাকের দয়ায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তাবু থেকে বের হলেন, তিনি লড়াই করার পূর্বে একটা বাসন দিলেন সেখানে, যে আমি কে ছিল, আমি রসুলের দৈহিত্র, আমি হযরতে আলী ইবনে আবি তালিবের সন্তান,
জি,
আমি ওই ব্যক্তি প্রিয় নবী গোড়া হিসেবে সওয়ারি হয়েছেন আর আমি সওয়ার হয়েছি, যেটা সম্পর্কে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে হুসাইন তুমি বড়ই ভাগ্যবান, কারণ তোমার সওয়ার হচ্ছে, বাহন হচ্ছে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রিয় নবী সাদ করেছেন যে উমর শুধু কি বাহন দেখেছ, আরোহী দেখনি?
আল্লাহ,
আরোহী কেমন, সেটা সাইয়্যিদা শাবাবি আহলির জান্না,
জি,
এটা জান্নাতের যুবকদের সর্দার, এটা ময়দানে কারবালার মধ্যে 72 জন বাখতলাফের রাওয়ায়েত 82 জন যারা নিজের প্রাণ উৎসর্গ করবেন, কুরবান করবেন শুধুমাত্র নানা জানের ইসলামকে জীবিত করার জন্য,
জি,
সুতরাং আরোহীয়া তেমন, যেমন বাহন তেমন আরোহী, সেটা একটু দেখো। তো আমি হচ্ছি সেই হুসাইন, তিনি এই বাসনটা দেওয়ার উদ্দেশ্যের একটা এটাই, যদি কোনো আহলে বাইতে রসুলকে মহাব্বতকারী যদি ওইখানে থাকে সে চলে আসবে, এক এটা এক রাওয়ায়ত। অন্য রাওয়ায়তের মধ্যে এটা আছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ময়দানে কারবালা যখন দাঁড়ালেন তখন তিনি দেখতে লাগলেন যে একজন হুসাইনে আসে কি রসুল সেখানে ওই কাতারের মধ্যে রয়ে গিয়েছে, কাফেলার মধ্যে রয়েছে। যখন এম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বাসন দিলেন তখন হুর বিন ইয়াজিদ, যে ইয়াজিদের পক্ষে থেকে ইমাম হুসাইনের বিপক্ষে লড়াই করার জন্য এসেছিল, তখন তার চক্ষু থেকে আল্লাহ পাক পর্দা সরিয়ে দিয়েছেন। তখন সে ঘোড়া নিয়ে এখানে যখন বের হচ্ছে, তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি তো এই দলের লোক এবং একটা অংশে তুমি সেনাপতি। তখন হুর বিন গিজি বলতে লাগলো, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি একদল জাহান্নামী এবং একদল জান্নাতি, হক এবং বাতিল। আমি আমার চোখের সামনে আমি জাহান্নামের দল ছিল, আমি জান্নাতের দিকে চলে যাচ্ছি। তখন হুর বিন ইয়াজিদ ওই ইয়াজিদের পক্ষ ছেড়ে তিনি হুসাইনের দলে চলে আসলেন।
সুবহানাল্লাহ,
হুসাইন রাদিয়াল আনহুর বাসন ছিল এইটা। তাহলে দেখুন, যিনি নামাজানের একজন উম্মত, একজন উম্মত জাহান্নামীদের কাতারে ছিল বিদায়, সেখান থেকে তাকে নিয়ে আসছেন, আর যারা হুসাইনের মহাব্বতকারী তাদেরকে কাল কিয়ামতের ময়দানে কেমন সুপারিশ
করেছে। এখান থেকে এটাও আমরা বুঝতে পারি যে অনেক সময় বলি না আমরা বাপ কা বেটা, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলার যে জ্ঞান প্রজ্ঞা সেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাঝেও প্রকাশ পেয়েছে।
এটা ছিল যে শাহে মারদা শের ইয়াসদা উওয়াতে পারওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা যুলফিকার, যে সম্রাট বাহাদুর আল্লাহ পাকের আরশাদুল, আল্লাহ পাকের সিংহ আসাদুল্লাহ, মাওলা শের খোদা আলীর মতো বাহাদুরে নেই, জুলফিকারের মতো তরবারি জানি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো ওই জুলফিকার হাতে নিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তরবারি হাতে নিয়েছিল, যখন এখানে একটা রওয়ায়েত, এটা হচ্ছে আমরা অনেকেই বা শুনেছি বা অনেকেই এভাবে বলে ফেলেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় গিয়ে, তখন তো জুমার দিন ছিল, আজান হচ্ছে, তখন তিনি রক্তাক্ত অবস্থায় তখন তিনি রক্ত দিয়ে ওযু করলেন, সেখানে মাঠের মধ্যে নামাজ পড়লেন। আল্লাহর পানা, এটা আল্লাহ পাক হিফাজত করুক, এরকম কোনো রওয়ায়েত শরীয়ত এটা নেই রক্ত দিয়ে কখনো ওযু হয় না।
জি,
এটা আমাদের মাদানী মুযাক্কারার মধ্যে মুফতি কাসিম দামোদরকাতুল্লাহ আলিয়া তিনিও এটা ব্যাখ্যা করেছিলেন যে রক্ত দিয়ে কখনো ওযু হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি হিমার মধ্যে, তিনি হিমার মধ্যে থেকে নামাজ আদায় করে তারপর গিয়েছেন ময়দানে কারবালা, না হলে এটা কিয়ামত অবধি মানুষ জিহাদটা মানে লড়াইটাকে ফরজ মনে করবে, নামাজকে ফরজ মনে করবে না। সেই জন্য তিনি আগে নামাজটা হিমার মধ্যে তাবুর মধ্যে আদায় করেছেন, তারপর তিনি গিয়েছেন লড়াই করার জন্য। এবং যখন আজান হচ্ছে তখন লড়াই বন্ধ করে দিয়েছে, কারণ নামাজ আগে লড়াই আগে না। তাহলে আমাকে সব কিছু খেয়াল রাখতে হবে, আমি আবেগের বশীভূত হয়ে যে আমি যেরকম সেরকম বলে দিলাম মানুষকে মিটকে কান্লাহর পানা, যেটা রাওয়ায়তের মধ্যে নেই, আমি মহাব্বত করতে গিয়ে এমন এমন কথা বলে ফেলছি, কালকে আমাদের মধ্যে এটাও জিজ্ঞাসিত করা হবে।
জি,
কারণ যেটা শরীয়ত বিরোধী, রক্ত দিয়ে কখনো উজু হয় না, রক্ত দিয়ে এখন ডাইরেক্ট রক্ত দিয়ে উজু করে ফেললো, তিনি এখানে নামাজ আদা করলেন ওইখানে, এটা এমনটা নয়, কারণ শরীয়ত শরীয়তের জায়গায়,
জি,
আবেগ আবেগের জায়গায়, বিবেক বিবেকের জায়গায়, আর আবেগকে কখনো বিবেকের উপর প্রশ্রয় দেওয়া যায় না, কারণ যদি প্রশ্রয় পেয়ে যায় তখন উল্টো পাল্টা, আর বিবেক যখন আবেগের ঊর্ধ্বে থাকবে তখন শরীয়ত তরিকত মারফত হাকিকত সাদাকত সব কিছু চলবে, ইশকে মহাব্বত থাকবে, রসুলের প্রেমও থাকবে, আল্লাহ পাকের হুকুমও থাকবে, হোসেনের মহাব্বত থাকবে, সিদ্দিক আকবরের মহাব্বত থাকবে, দুইটাই লাগবে।
এই জন্যই তো আমিরুল সুন্নাহ দামাত বরকাতুল্লাহ আলী আমাদেরকে আগে শরীয়তের ব্যাপারে তাগিদ দিয়ে থাকেন, যে শরীয়ত যদি মানা হয় তাহলে বাকি সব হয়ে যাবে। আজকে তো আপনি দেখেন যে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে, তাহারা শুধু মহরম মাস আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শান মান আজমত বয়ান করে শেষ, কিন্তু পুরো বছর তাদের না নামাজের ঠিক আছে, না কোনো ইবাদতের ঠিক আছে, না ফরজিয়াতের ঠিক আছে, না ওয়াজিবাতের ঠিক আছে। আচ্ছা, কিছুদিন আগে তো ফেসবুকে এটাও দেখেছি, সাগরের মধ্যে এক আবেগ আবেগি, সে সাগরের মধ্যে পানির মধ্যে সে নামাজ পড়তেছে, তার শরীয়ত কোথায়? মানে সে শরীয়তকে নিয়ে ঠাট্টা মস্কারা করতেছে। তো পানির মধ্যে নামাজ পড়া মানে পানির ঢেউ ঢেউ আসতেছে, ঢেউর মধ্যে নামাজ পড়তেছে,
ওইটা না তো শুধু পানির মধ্যে নয়, রাস্তা ব্লক করে নামাজ,
হ্যাঁ,
রাস্তার মধ্যে এতগুলো মসজিদ আছে, মসজিদ শূন্য, আর রাস্তা তো পরিপূর্ণ, এখানে মানুষজন রাস্তার ব্লক করে সেখানে নামাজ, তারপর স্টেজের মধ্যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে বা কোনো প্রোগ্রামের স্টেজের মধ্যে এক পাশে গিয়ে সেখানে নামাজ, এখানে বেগানা মহিলা আছে, এটা সোশ্যাল মিডিয়ায় আসতেছে, এগুলো পত্রিকার মধ্যে আসতেছে যে কেমন নামাজি, অনেক অনেকে দিচ্ছেন নামাজি, তো সেটা ঠিক আছে, কিন্তু যেখানে বেগানা মহিলার আনাগোনা, যেখানে পাশে মহিলার বসা আছে সেখানে নামাজ পড়ছেন, এতগুলো মসজিদ নামাজ আদায় করার জন্য, আমরা সেগুলো দেখি। তো হুসাইন আপনি যেটা বললেন শুধুমাত্র হাই হুতাশ করলাম তারপর, এটা নয়। ইমাম হুসাইন তো দাড়ি মুন্ডনকারী ছিলেন, ইমাম হুসাইন তো বেনামাজে ছিলেন না, ইমাম হুসাইন মৃত্যুক ছিলেন না, ইমাম হুসাইন দুখাবাস ছিলেন না, ইমাম হুসাইন প্রতারক ছিল না, ইমাম হুসাইন কারো হক আত্মসাত করে নাই। আমি এভাবে করি, আমি এটা অবলম্বন করি। হুসাইনের মহাব্বত তো এটা, কারবালার শিক্ষা তো এটা, কারণ ইসলামকে জীবিত করার জন্য গরদান দিয়েছেন, ইমান দেন নাই। কারণ ইমাম হুসাইন যদি ইমান দিত, তার হাতে হাত রাখত, বাস্তবে স্বীকার করতো, তাহলে আরবের সুন্দরী নারী এবং যত ধরনের ধন সম্পদ মণি মুক্ত জহরত সবগুলো ইমাম হুসাইনের কদমের মধ্যে রাখতো।
সুবহানাল্লাহ।
কিন্তু তিনি সেটা করেন নাই, কখনো বাতিলের কাছে, কখনো মিথ্যার কাছে কখনো মাথা নত করেন।
জি,
এখন আমাদের তো এটা ওইটা ধারণ করা উচিত। ইমাম হুসাইন তো কারবালা জমিনের মধ্যে অভুক্ত ছিলেন দুই দিন তিন দিন, তখন নামাজ কাজা করেছেন, করোনা পাকে তেলাওয়াত কি ছেড়েছেন কখনো? এখন আমরা তো করোনা পাকে তেলাওয়াত করি সেই রমজান মাসের মধ্যে, তাও দশ দিন বা পনেরো দিন, এরপরে শেষ, খতম তারাবি শেষ, নামাজও শেষ, কোরআন তেলাওয়াতও শেষ। ইমাম হুসাইন যেভাবে ছিলেন আমরা ওইগুলো দেখি, ইমাম হুসাইনের দানশীলতা কেমন ছিল সেগুলো দেখি, ইমাম হুসাইনের জোহর তাকওয়া কেমন ছিল সেগুলো দেখি। সারার অভুক্ত ক্ষুধার্ত নামাজও আদায় করেছেন, আল্লাহ পাকে স্মরণ করেছেন। আবার এই জন্যই তো আমার নবী ইমাম হুসাইনের ইস্তিকামতের জন্য, ধৈর্যের জন্য দোয়া করেছিলেন।
হুসেন রদিয়াল্লাহু তাআলার জ্ঞান প্রজ্ঞা কেমন ছিল, তিনি অনেকভাবে ইয়াজিদকে সেদিন বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এরপরও বুঝে নেই, কিন্তু এরপরও তিনি ইসলামের জন্য মাথাকে নোয়ায় নেই। এটাই তো একজন আসল যে জ্ঞানী, আসল যে প্রজ্ঞার অধিকারী, হিকমতের অধিকারী, তার পরিচয়।
হিকমত কেমন হবে না? কারণ ওরা শেরহুদ আলীকে এক বিদ্যান মিশে বলতে লাগলো যে আলী আপনার দাড়ি তো খুব বেশি ঘন, নারী বেশি, দেখেন আমারটা পাতলা কম, এটা সম্পর্কে আপনি কী বলবেন? এটা সম্পর্কে আপনাদের কোরআনে আছে? তখন মাওলা শেরহুদ আলী বলছেন অবশ্যই আমাদের কোরআনের মধ্যে এটাও আছে। তো বলছে কীভাবে? তখন যেন সুরা আরাফের আটান্ন নং আয়াত আল্লাহকে ইরশাদ করেছেন যে উৎকৃষ্ট জমি, উৎকৃষ্ট ভূমি, এর ফসল তার প্রতিপালকের আদেশেই উৎপন্ন হয়।
জি,
আর যেটা নিকৃষ্ট সেটা কঠোর পরিশ্রমের মাধ্যমে অল্প উৎপন্ন হয়। কারণ এ থেকে বোঝা যায় যে আমি উৎকৃষ্ট এই জন্য আমার জমি উর্বর, আর তুমি নিকৃষ্ট সেই জন্য তোমার জমি অনুর্বর।
আল্লাহ,
আমার জমি উর্বর এটা আল্লাহ পাকের দয়ায়, আর তোমার জমি অনুর্বর সেটা আল্লাহ পাকের সন্তুষ্ট, তোমার অসন্তুষ্টতার কারণ। তো যার পিতা এমন হিকমত সহকারে কোরআন শরীফের আয়াত দিয়ে দাঁড়ির মর্যাদাকে তুলে ধরেছেন, তো তার সন্তান কেমনভাবে চিন্তা করে দেখুন না। সেই জন্য তো তিনি রাজত্বের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, তিনি তাকে হিকমতের মাধ্যমে বোঝার চেষ্টা করেছেন যেটা শরীয়ত বিরোধী। ভাই বোনের বিবাহ জায়েজ, মদ জুয়া জায়েজ, এগুলো যখন প্রচলন করতে চাইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলে তাকে বসত স্বীকার করতে পারত, তার চেষ্টা করেন। যেটা তো যেটাকে আমার নবী হারাম ঘোষণা করেছেন সেটাকে হালাল কেমনে করব? আমার নবী তো মুখতারেকুল, এখানে বলতে তো অনেক কথা। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সময় যখন এক লড়াই ইন্তেকাল করেছিলেন,
জি,
তো ইন্তেকালের পর দেখুন আমার নবীর হিকমত আর আমার নবীর এখতিয়ার। তো ওনাকে উঁটের উপর নিয়ে ইন্তেকালের পর, শহীদ হওয়ার পর ওনাকে উঁটের কাফন পরিয়ে উঁটের উপর করে ওনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এখন উঁট সামনে যায় না, পেছনে যায় না, ওনারা এতবার ওনাকে সামনে দিকে নিয়ে যেতে চায় কিন্তু উঁট সামনে দিকে যায় না। এখন প্রিয় নবী যখন দেখলেন, উঁচু দাঁড়াও একটু ফাঁকা করো, ওনার পরিবারের কে আছে ডাকো, যে উনি কি কোনো ওসিয়ত করেছে আসা, মানে এখানে লড়াই করার আসার আগে কোনো ওসিয়ত করেছে বা কোনো দোয়া করেছে? তখন বলতে লাগলেন হ্যাঁ, উনি ঘর থেকে বের হয়েছে এই দোকান, যে আল্লাহ আমি তোমার পথে তোমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, তোমার নবীকে সন্তুষ্ট করার জন্য আমি তোমার পথে সফর করছি, আমি যেন দ্বিতীয়বার এখানে ফিরে না আসি, আমাকে এই ব্যবস্থায় রাখি। আল্লাহ এটা কবুল করেছেন যে বাস সে এগুলো আর যাবে না। তাহলে দেখুন সাহাবে একরামের মর্যাদা কেমন, জবান থেকে বের আল্লাহ কবুল করেছেন, আর উঁট কেনই যাচ্ছে না? হচ্ছে উঁকে কে বলে দেওয়া, কে বলে দিয়েছে উঁট যাচ্ছে না? তখন আমার দিন তাকে এখানে দাফন করো। হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আমার নবী, তাঁকে তো শিখিয়ে গেল। দেখুন একজন ইস্ত্রী স্বামী হারা আমার নবীকে দেখে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো নেখামি, কী করবো এখন, আমার যৌবন আছে, এই জন্য তো আমি চলে এসেছি। যে আসমা বিনতে উমাইস তুমি কয়েকদিন কী করো, শোক পালন করো কয়েকদিন, তিন দিন, যে একশো তো একজন স্ত্রীর স্বামী ইন্তেকাল করলে চার মাস দশ দিন কিন্তু ঈদ পালন করবে, কারণ আমার নবীর এখতিয়ার, বুঝলে, তুমি তিন দিন কী করো,
শোক পালন
করো, তিন দিন পরে চতুর্থ দিন হজরত সিদ্দিক আকবর তার সাথে করে দিলেন। এটা হচ্ছে এখতিয়ারে, এটা হচ্ছে আমার নবীর এখতিয়ার, এটা আমার নবীর যা করে সেটা শরীয়ত। এখন এজিদ যদি এসে যদি নতুন কিছু কায়েম করতে চায়, এটা তো শরীয়ত, এটা তো মানে হুসাম খান মানবে না,
অবশ্যই,
কারণ তিনি ওই ওই পিতার সন্তান, যেই পিতা জুলফিকার ধারণ করে কখনো বাতালকে কখনো কি করে নাই, বাতালের কাছে মাথা নত করে নাই কখনো, শরীয়ত বিরোধী কোনো কাজ তিনি করেন নাই। যিনি জাহেলিয়া যুগের মধ্যে কখনো কোনো মিথ্যা মাবুদকে সিজদা করে নাই, এটা মওলা শেরহুদা আলী।
বেশক বেশক, আল্লাহ পাক আমাদের সবাইকে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাদের শান মান বুঝে ইনাদেরকে মহব্বত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জান্নাতের পেলে সুখ ভরা।